कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे।
मुकम करति बाचलंग पंगु लंघयत गिरिं जत्कृपात महं वंदे परमानंद माधवं सुगुरु दिनतरणं श्री चैतन्य ईश्वरं नमो विष्णु पदाय विष्णु पृष्ठाय भूतले स्मृति। तो गतकाल के आमरा माया देवी सम्पर्के आलोचना करलाम। कारा कारा कालकेर अनुष्ठान छिलेन हाथ तुलो सबाई छिलेन কালকে, আজকে কারা প্রথমবার এসছেন, কালকে ছিলেন না আজকে এসছেন, ঠিক আছে। তো যারা কালকে ছিলেন না, যারা কালকে ছিলেন আমি বলেছিলাম আপনারা সব শুনেছেন, তাই না? তো যারা কালকে ছিলেন না তাদের জানার জন্য আজকে আপনারা বলবেন, ঠিক আছে? যারা শুনেছেন আপনারা বলবেন, ওরা শুনবে, পারবে তো ভাই? কালকে মায়া নিয়ে আমরা আলোচনা করেছিলাম। দুই প্রকারের মায়া, কি দুই প্রকারের মায়া আছে? যোগ মায়া, মহামায়া। যোগ মায়া তিন প্রকারের, কি কি আছে তিন প্রকারের? আবার বলুন কি আছে জোরে? কাদিনী, সন্ধিনী আর সম্ভিনী, তিন প্রকার। মহামায়া, মহামায়া দুই প্রকারের মনে আছে? আর মনে নেই, একজনের মনে আছে? প্রভুদের মধ্যে কার মনে আছে মহামায়া দুই প্রকার? কি জীব মায়া, গুণ মায়া। মাতাজিরা ফেলে, ঠিক আছে? মাতাজিরা ফেলে বলুন, জীব মায়া দুই প্রকারের, কি আপনাত্মিক আর প্রত্যেক? আর গুণমায়াটা সেরকম দুই প্রকারের কাজ করে। গুণমায়াটা একরকমের কাজ করে, কালকে আমি বলেছিলাম কিভাবে ত্রিগুণাত্মিকা মায়া জীবকে প্রভাবিত করে, তার ভালো মন্দর মন্দের বিচার এনে দেয়। আর কাছে ত্রিগুণাত্মিকা মায়ার কাজ হচ্ছে এই সৃষ্টি, এই জগৎটা যে সৃষ্টি হচ্ছে, তো সৃষ্টির প্রক্রিয়াতেও এই ত্রিগুণাত্মিকা মায়া সাহায্য করে। তবে যে তিনটে গুণ, রজ সত্ত্বগুণ, রজগুণ তমগুণ, যখন সত্ত্বগুণ রজগুণ তমগুণ সমানভাবে থাকবে তখন এই জগৎ আর থাকবে না। সত্ত্বগুণ রজগুণ তমগুণ বৈষম্য সৃষ্টি হবে তখন এই জগতের প্রকাশিত হবে। যেরকম কেউ কেউ একজন সত্ত্বগুণের মানুষ আছে, সত্ত্বগুণের মানুষের মধ্যে রজগুণও আছে তমগুণও আছে, কিন্তু রজগুণ তমগুণটা কম আছে, সত্ত্বগুণের প্রভাব বেশি আছে বলে তাকে বলে সাত্ত্বিক মানুষ। বা কোন লোক রাজসিক, রাজসিক মানে তার রজগুণটা বেশি, তার মধ্যে তমগুণ সত্ত্বগুণ অল্প পরিমাণে রয়েছে। বা তামসিক মানুষ, তমগুণের প্রভাব বেশি, তার মধ্যে রজগুণ সত্ত্বগুণও রয়েছে। তো এইভাবে প্রত্যেকটি মানুষ তিনটে গুণের দ্বারা প্রভাবিত হয়েছে, কিন্তু কোন একটা বিশেষ গুণ, শ্লোক কোন একটা বিশেষ গুণ তাকে বিশেষভাবে প্রভাবিত করলে তাকে সেই গুণের মানুষ বলে বলা হয়েছে। তো এই যে ভগবানের মায়াশক্তি, এই মায়াশক্তি জীবকে প্রভাবিত করে আর ভগবানও মায়া দ্বারা প্রভাবিত হন। ঠিক যেরকম যারা অসুর, যারা অসুর তারা জানে না কৃষ্ণ ভগবান, তারা কৃষ্ণকে ভগবান বলে মানে না, তারা কৃষ্ণ যে ভগবান জানে না, যারা অসুর। যারা ভক্ত, যারা একেবারে শুদ্ধ পরম ভক্ত, তারা জানে কৃষ্ণ ভগবান বলে? তারা জানে কি জানে না? জানে। ব্রজবাসীরা জানে কৃষ্ণ ভগবান বলে? হ্যাঁ না, ব্রজবাসীরা কেউ জানে না কৃষ্ণ ভগবান বলে। মা যশোদা জানত? জানে। নন্দ মহারাজ জানত? সীতাম সুদাম জানত? যে জানত তাহলে তাদের কৃষ্ণের ঘাড়ে গিয়ে বসে থাকতে পারত? তাই অসুরেরা জানে না কৃষ্ণ ভগবান, কৃষ্ণের পরম ভক্ত ব্রজবাসীরা তারাও জানে না কৃষ্ণ ভগবান। তো কৃষ্ণ ভগবান 7 দিন গিরি গোবর্ধন ধারণ করেছেন, তো এই চমৎকার বিষয় দেখে গিরি গোবর্ধন লীলার পরে সব ব্রজের যারা সব মুখিয়া লোক ছিল তারা নন্দ মহারাজ কাছে এসেছে। তুই বল এই ছেলেটা কে? এ নিশ্চয় তোমার ছেলে নয়, এ ভগবান। তো নন্দ মহারাজ রেগে গেছে, কি ফালতু কথা বলছ, কি ভগবানটা? সেই ভগবানটা ওর নামে যায় না, ও আমার ছেলে। বাস এখানে দেখুন যে আসল ভগবান তাকে ভগবান বলে মানছেন, আর বর্তমান কলিযুগে তার ভগবানই নয়, ও ভগবান বলে কত মানে কল্পনা জল্পনা চলছে। তো এটা থেকে আমরা বুঝছি কি যে অসুর যারা তারা ভগবান ভগবান বলে জানে না, ভগবান ভক্তরা ভগবান যে ভগবান সেটা জানে না, আর ভগবান নিজেও জানে না যে তিনি ভগবান বলে। ভগবান নিজেও জানে, কৃষ্ণ যদি জানতে পারে তে ভগবান, তাহলে সে লীলারস আস্বাদন করতে পারে না। তো লীলারস আস্বাদন করবার জন্য যোগমায়া তার লীলাশক্তি, লীলাশক্তি তো কৃষ্ণকে ভুলিয়ে দিয়ে সে বুঝতে পারে না যে সে ভগবান বলে। তো কৃষ্ণ স্ব ইচ্ছা তিনি ভুলে যান এই লীলাকে আস্বাদন করবার জন্য। তাহলে কি পার্থক্য? যারা অসুর তারা জানতে পারছে না কৃষ্ণ ভগবান, কৃষ্ণ জানতে পারছে না যে তিনি ভগবান। এই পার্থক্যটা কি? তো প্রভুপাদ দৃষ্টান্ত দিয়ে বলছে যে যারা অন্ধ, অন্ধ দেখতে পারে না, সে অন্ধ দেখতে পারে না, আর একজন বাচ্চা তারা লুকোচুরি খেলা করছে, তো একটা সে হাতটা বন্ধ করে চোখটা বন্ধ করছে, আমি দেখতে পারছি না, সবাই গিয়ে লুকাচ্ছে, যে অন্ধ সে দেখতে পারছে না, এই লুকোচুরি খেলা করার জন্য ও চোখ বেরো দেখতে পারছে না, দুজনে দেখতে পারছে না। কিন্তু দুজনে না দেখতে পারার পিছনে কিছু পার্থক্য আছে না? পার্থক্য নেই। হ্যাঁ, যে অন্ধ সে ঠেলায় পড়ে দেখতে পারছে না, কিন্তু লোকে সে নিচে চোখে বন্ধ করছে, আমি দেখতে খেলা করবার জন্য, বুঝতে পারছেন? তো ঠিক সেই রকম আমরা ভগবানকে জানতে পারি না, আমাদের অজ্ঞানতার দরুন, কিন্তু ভগবান নিজেকে জানে, কিন্তু লীলারস আস্বাদন করবার জন্য তিনি চোখ বন্ধ করে আমি ভগবান বলে জানি না। কেন ভগবান বলে জানলে তাহলে মা যশোদার হাতে লাঠি দেখে ভয়তে পালাবে কি করে? শুধু আমি ভগবান আর তুমি আমাকে লাঠি দেখাচ্ছ, এরকম মনে করবে না? হ্যাঁ, আমার ভয় ত্রিভুবন ভয়ভীত, তো যদি কৃষ্ণ ভয়ভীত হবে না তাহলে মা যশোদার আনন্দ হবে না, বাৎসল্যরস আস্বাদন করবে কি করে? তো লীলারস আস্বাদন করবার জন্য তার যোগমায়া শক্তি, তার লীলা শক্তি তাকে ভুলিয়ে দে যে তিনি হচ্ছেন ভগবান। তো মায়া, একই মায়া কাজ করে কিন্তু ভিন্ন ভিন্ন রূপে কাজ করে। তো এখানে আমরা কালকে যে আলোচনা করছিলাম যে মায়ার প্রভাব, সে কথা আমরা ক্রমান্বয়ে ভাবে শুনব। যে মায়াটা কিরকম আমাদেরকে এই ভৌতিক জগতে ফাঁসিয়ে রেখেছে, ফাঁসিয়ে দিয়েছে, আমরা বুঝতে পারি না মায়া কিভাবে যে আমাদের উপর প্রভাব বিস্তার করে আমরা বুঝতে পারি না। একবার নারদ মুনি বৈকুণ্ঠে গিয়েছিলেন নারায়ণ সেনে দেখা করতে, তো নারায়ণ তখন খুব কাজে ব্যস্ত আছেন, তো নারদ মুনি কিছু অপেক্ষা করেছেন, তবে নারায়ণ এসেছেন, তো নারদ মুনি আমি কি করতে পারি আপনার জন্য, তো নারদ মুনি বলছেন আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। তো কি প্রশ্ন? তো আমার প্রশ্ন হচ্ছে আমি এই ব্রহ্মাণ্ডের ভৌতিক জগতে ঘুরছিলাম, তো দেখলাম আপনার মায়া শক্তি এই ভৌতিক জগতে কাজ করছে, তো মায়া শক্তিটা কিরকম জিনিস, আপনার বলুন মায়াটা কি জিনিস? তো ভগবান নারায়ণ বললেন যে আমি তো সারাদিন কাজে ব্যস্ত, চলো এখন আমি পাইচারি করে বাইরে ঘুরতে যাই, আর ঘুরতে ঘুরতে তোমাকে আমি বুঝাবো যে মায়াটা কিরকম জিনিস, মায়া কিরকম কাজ করে আমি মায়ার সম্পর্কে বুঝিয়ে পড়ব। তো নারায়ণ আর নারদ মুনি দুজন বেরোলেন, বেরিয়ে রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছেন, তো নারদ মুনি দেখছেন খুব সুন্দর রাস্তা, রাস্তার দুই পার্শ্বে সুন্দর বাগান, ফল ফুলে ভরা, সুন্দর পাখিরা সুন্দর আওয়াজ করছে। তো নারায়ণ যখন এইভাবে নারদ মুনির সঙ্গে যাচ্ছেন, তো চৌরাস্তা পড়ল, চৌরাস্তা চৌকের উপরে নারদ মুনির খুব তৃষ্ণা লেগেছে, তো নারদ মুনি নারায়ণকে জিজ্ঞাসা করছেন প্রভু আমাকে তৃষ্ণা লেগেছে, কাছে কোথায় জল আছে? আর বৈকুণ্ঠে তো টিউবওয়েল নেই, ট্যাপ ওয়াটার এইসব জিনিস বৈকুণ্ঠে থাকে না, তো নারায়ণ বলছে না এখানে তো জলের ব্যবস্থা নেই, তুমি পাশে একটা নদী আছে ওইখানকে জল পান করে আস, আর আমি এই চৌকোর উপরে বসে আছি, তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, তুমি গিয়ে জল পান করে ফিরে আস। তো নারদ মুনি একা একা জল পান করতে গিয়েছে, তো জল পান করবে নদীর জল, তো তখন নিচু হয় অঞ্জলি ভরে যখন জলটা পান করতে যাচ্ছে, ঠিক পান করবার পূর্বে পিছন থেকে একজন কেউ ডাকছে, ও নারদ মুনি নারদ মুনি ডাকছে। তো নারদ মুনি জলটাকে ফেলে দিয়ে পিছনে তাকিয়েছেন, তো একটা আদিবাসী লোক, জঙ্গলি আদিবাসী লোক, বহু নারদ মুনি আপনি এখানে এসেছেন অত কষ্ট করে জল পান করছেন, তা আপনি আমার কুটিয়া খুব কাছে আপনি যখন বাড়িতে আসেন তাহলে আমি আপনাকে ভালো শীতল জল দেব। তো নারদ মুনি মনে করছেন যে এটা ভালো জিনিস, এই নদীতে এরকম কষ্ট করে জল খাওয়া থাকে, আমি তার বাড়িতে গিয়ে একটু ভালো জল খেয়ে তারপরে নারায়ণ সিং দেখা করতে যাব। তো নারদমুনিকে বাড়িতে নিয়ে গেছে, খুব সুন্দর আসন বসতে দিয়েছে, হয়তো বসতে দিয়ে তারপর বলছে ও নারদমুনি আমার অত ভাগ্য যে আপনি আমার বাড়িতে এসেছেন, আর শুধু ওটা জল পান করে যাবেন কীরকম হয়, আপনি এক মিনিট অপেক্ষা করুন আমি জঙ্গলে একটু ফল নিয়ে আসি, ফল খাবেন জল খাবেন তারপরে যাবে। তো নারদমুনি বলল ও তার আরো ভালো, আমি শুধু শুকনো জল খেয়ে যাবো খেলাম, ফলও খাবো আর জলও খাবো। তো নারদমুনি অপেক্ষা করছেন, তো ওই আদিবাসী লোকে একটা সুন্দরী মেয়ে ছিল, তো সে লোকটা বলছে তার মেয়েকে যে নারদমুনি এসেছেন আমাদের বাড়িতে, তুমি একটু ওনার সেবা যত্ন করো, আমি জঙ্গলে একটু ফল নিয়ে আসি। তো সে মেয়েটা নারদমুনিকে সেবা যত্ন করছে, তো জঙ্গলে ফল আনতে গিয়েছে, তো ইতিমধ্যে নারদমুনি ওই মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, তখন বাবা যখন ফল নিয়ে এসেছে তো ফল খেয়েছেন জল পান করে নারদমুনি তার বাবাকে বলছেন দেখো তুমি যদি কিছু মনে না করো তোমার কন্যাকে আমি বিবাহ করতে চাই। তো সে লোক বলছে, আরে অহভাগ্য, নারদ মুনি মতের লোক আমার জামাই হবে, খুব ভালো জিনিস। তো সঙ্গে সঙ্গে বিবাহ ব্যবস্থা শুরু হয়ে গেছে। তো নারদ মুনি জল খেতে এসেছেন, জল থেকে ফল খেয়েছেন, ফল তো বিয়ে করে নারায়ণের কথা বসে আছেন, ওই চৌকাতে বসে আছেন। যে নারদ মুনি ফিরবে, নারায়ণ সেখানে বসে আছেন। তো নারদ মুনি এখানে জল খেয়ে ফল খেয়ে ওই কন্যাকে বিবাহ করে সেখান থেকে গেছেন, আর পুরো ভুলে গেছেন যে নারায়ণ সেখানে বসে আছে। আর সে বিবাহ করে, বিবাহ করে, বিবাহ করলে তো বাড়ি কাজ করতে হবে। আগে তো পরিবার ছিল না, নারায়ণ নারায়ণ করে ঘুরছিলেন, কিন্তু পরিবার করতে হবে, ঘর বাড়ি কাজ করতে হবে, লঙ্গল চাষ দিতে হবে, ধান কাটতে হবে। তো পুরো এত কাজে মজে গেছেন, আর নারায়ণের নাম আর নেই। তো সেই আদিবাসী একটা কুটিয়া নদীর তীরে একটা কুটিয়া বানিয়েছেন, তার স্ত্রীকে নিয়ে থাকছেন সেখানে। তার ছোট ছেলেও হয়ে গেছে, পুত্র সন্তান হয়ে গেছে। তো একদিন এই পুত্র সন্তান বাড়ি বাইরে খেলা করছে, আর নারদ মুনি তার স্ত্রী দুজন ধান কুটাচ্ছে। কি দিয়ে ধান কুটায়, ঢেঁকি জানেন আপনারা? ঢেঁকি দেখেছেন? আচ্ছা, তো ঢেঁকি দিয়ে ধান কুটাচ্ছে ভিতরে, ছেলেটা বাইরে খেলা গেছে নদীর ধারে। তো হঠাৎ একটা আওয়াজ এসছে, নদীতে কি পড়ে গেছে। তো নারদ মুনির স্ত্রী বলছেন, দেখো না, আমাদের ছেলেটা নদীতে পড়ে গেল নাকি? তো নারদ মুনি বলছে, না না, আমাদের ছেলে কেন পড়বে, অন্য কিছু পড়ে গেছে হয়তো। তো নারদ মুনি এরকম বলছে, মার মন তো তার মনটা বুঝে না। তো মা বলছে, না না, আমি গিয়ে দেখি আমার ছেলেটা পড়ে গেল নাকি। তো মা চলে গেছে বাহিরে, আর নারদ মুনি ভিতরে দাঁড়িয়ে বসে আছে। নারদ মুনি শুনছেন কিছু সময় পরে আরো জোর একটা আওয়াজ হয়েছে। তো নারদ মুনি দাঁড়িয়ে, আবার একটা কি আওয়াজ হলো, দেখি দেখি বাহিরে গিয়ে। তো বাহিরে গিয়ে দেখছেন, মা আর ছেলে দুজন নদীতে ডুবে যাচ্ছে। তো নারদ মুনি চিন্তা পড়ে গেছেন, কি হবে। তো নারদ মুনি চিন্তা, বাচ্চাটাকে তো বাঁচানোই যাবে না, বুঝলাম, মাটাকে বাঁচাই তাহলে আরো পুত্র হবে আমাদের। তো মাটাকে বাঁচাই, তো মাটা ভেসে ভেসে যাচ্ছে, কিন্তু নারদ মুনি চালাকেন, উনি নিজে নদীতে ঝাঁপ দিচ্ছেন না, উনি উপরে থেকে কি করছেন, ও যে তার মা ভেসে ভেসে যাচ্ছে। তো নারদ মুনি তো নারায়ণের নাম বন্ধ করে দিচ্ছে, কিন্তু বীণাটা হাতে রেখেছেন সবসময়, বীণাটা ছাড়ে না। তো বীণার এক পাশে এই সুস্থ লাউয়ের কাঠি থাকে না, তো সে মহিলা ভেসে ভেসে যাচ্ছে, নারদ মুনি পাড়ে থেকে ওই কাঠি দিয়ে তার চুল ধরে টানছে, চুল ধরে, হ্যাঁ, তাকে বাঁচাবার জন্য টানছে। তো মহিলাটা ভেসে ভেসে যাচ্ছে, নারদ মুনি পাড়ে এরকম চেষ্টা করতে, যাতে যাতে হাতে এক জায়গায় এরকম হয়েছে, তো বিরাট মধ্যে ধস নেমেছে। তো ধস নেমেছে, নারদ মুনি সোজা গিয়ে জলে পড়ে গেছে, আর জলে পড়ে একদম হাবুডুবু খেয়ে একদম জল খেয়ে ফেলছেন, জোরে চিল্লাছেন, ও নারায়ণ 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 চিল্লাছেন। তো হঠাৎ নারদ মুনি দেখছেন, মানে এক জায়গায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছেন জানেন, ওই প্রথম যেখানে জল খেতে গিয়েছিল সেখানে দাঁড়িয়ে আছে, ওই ছেলে নাই, মা নাই, কিছু নেই সেখানে, সেখানে দাঁড়িয়ে যেখানে প্রথম জল খেতে গেছে। আর একটু সময় নারায়ণ তার পাশে দাঁড়িয়ে আছেন এসে, তার নারায়ণ পাশে দাঁড়িয়ে তার পিঠিতে থাপড় দিয়ে বলছেন, নারদ মুনি এবার বুঝতে পারছো মায়াটা কি জিনিস, এই হচ্ছে মায়া, তুমি জল খেতে আসলো আমাকে বলে, জল থেকে ফল খেল, ফল থেকে বিবাহ করলো, পুত্র আমাকে পুরোই ভুলে গেল। তো মায়া যে কিভাবে মানুষকে ধরে আমরা বুঝতেই পারবো না, আমরা বুঝতেই পারি না। সেই জন্য বলা আছে, এ দৈবী আশা গুণময়ী মম মায়া দূরত্বয়া, ভগবানের এই ত্রিগুণাত্মিকা মায়া দূরত্ব অত দূরতিক্রম। তো ভগবান মানে মায়ার সামনে আমরা তো নগণ্য, মায়াটা হচ্ছে জড়, আমার হচ্ছে চিন্ময়। তাহলে মায়ার আমাদের থেকে শক্তি বেশি হলে কি করে, আমরা চিন্ময় চিত বস্তু, আর মায়া হচ্ছে জড় বস্তু। তো জড়ের আমাদের থেকে শক্তি বেশি হলে কি করে, তো মায়া আমাদেরকে ধরছে কি করে? তো দৃষ্টান্ত বলা আছে কি, যেরকম একটা আগুন, একটা আগুন জ্বলছে, ওই আগুনটাকে বাতাস লিভাতে পারবে না, কিন্তু আগুন থেকে একটা স্ফুল্লিঙ্গ যদি বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে ছাই হয়ে যাবে, হ্যাঁ লিভিয়ে দেবে। ঠিক সেরকম আমাদের অবস্থা, আমরা ভগবান থেকে পৃথক হয়েছি, তাই মায়া আমাদেরকে গ্রাস করতে সুবিধা হয়েছে। তোমরা ভগবানের সঙ্গে থাকি, তাহলে মায়া আমাদেরকে গ্রাস করতে পারে না। তো এই ভৌতিক জগতে আমরা যারা এসেছি, কালকে আমি বলেছিলাম এই সংসার কারাগারের কথা, কালকে আমি আর অনেক দৃষ্টান্ত দিয়ে আমরা কি করে ভৌতিক জগতে দুঃখ ভোগ করছি বলেছিলাম। আজকে আপনাদেরকে আমি ভবকূপের কথা বলব, কালকে ভবসাগর ভবার্ণব সংসার কারাগার আমরা আলোচনা করেছিলাম। তো আমরা সে ভবকূপের মধ্যে পড়ে আছি, আমাদের অবস্থাটি কীরকম, একটা মানুষ ও জঙ্গল দিয়ে যাচ্ছিল, তো যেতে যেতে একটা কুয়া ছিল, তো কুয়ার মধ্যে পড়ে গেছে। যখন কুয়ার মধ্যে পড়ে যাচ্ছিল, তখন কুয়ার মাঝে ছটফট করে এটা দড়ি ছিল, দড়িকে ধরে ঝুলে আছে। তো মানুষটা মনে করছে, আরে বাপরে রক্ষা পেয়ে গেলাম, যদি পড়ে যেতাম তাহলে তো আমি মারা যেতাম, হ্যাঁ আমি রক্ষা পেয়ে ঝুলে আছে। তার কৃষকের চিন্তা করছে যে ঠিক আছে, আমি কিন্তু তাহলে কুয়ার বাহিরে বেরোই। তো উপরে তাকিয়ে দেখছে সেটা বাঘ হাঁ করে বসে আছে, বাঘ দেখতে পেরেছে লোকটা পড়ে গেছে কুয়াতে, তো বলছে ভালোই, হ্যাঁ একে খাবো। তো বাঘ হাঁ করে দেখছে তাকে, তখন আর উপরে উঠে না। তো লোকটা মনে করছে উপরে গেলে তো বাঘ খাবে, আমি নিচে গিয়ে লুকিয়ে থাকি। তো নিচে তাকাচ্ছে, তো নিচে দেখছে একটা বিরাট সাপ, অজগর সাপ হাঁ করে বসে আছে। মানে অজগর সাপরা কি করে, কাউকে দৌড়ে গিয়ে খাবে না, তার মুখের কাছে আসলে তাকে গিয়ে খাবে। তো অজগর সাপ সে কুয়ার ভিতরে বসছিল, আজকে তার মানে উপরে ঝুলে আসে, মানে পড়লেই খাবে। তো মানুষের দেখছে, আরে বাবা নিচে গেলে তো সাপ খাবে, উপরে গেলে বাঘ খাবে, আমি উপরে যাবো না কি নিচেও যাবো না, এই দড়িকে দিয়ে এখানে ঝুলে থাকবে। তো দড়িকে দিয়ে ঝুলে আছে, আর কিছুর পরে দেখছে এই দড়িটাকে দুটো ইন্দুর কাটছে টুকটুক করে, একদিকে একটা সাদা ইন্দুর বসে আছে, আর যেটা কালো ইন্দুর বসে আছে। তাহলে এর এর স্থিতিটা দেখো, উপরে গেলে বাঘ খাবে, নিচে সাপ খাবে, এই দড়ি টুকটুক করে কাটছে ইন্দুর দুটো। এই ভবকূপের মধ্যে আমাদের সবাই অবস্থা ঠিক এইরকম, আমরা এই ভবকূপের মধ্যে পড়ে আছি, আমরা আয়ু রূপক দড়ি দিয়ে ঝুলে আছি। আয়ু মনুষ্যের আয়ু, সে আয়ু রূপক দড়ি দিয়ে ভবকূপের ঝুলে আছি, আর আমাদের দুটো ইন্দু এই দড়িটাকে টুকটুক করে কাটছে, একটা সাদা ইন্দু আর একটা কালো ইন্দুর। এই সাদা ইন্দুর কালো ইন্দুর হচ্ছে প্রতিদিন আর প্রতি রাত, প্রতিদিন প্রতি রাত অতিবাহিত হচ্ছে, মানে কি আমাদের আয়ু রূপক দড়ি আরো সরু হয়ে যাচ্ছে, ক্ষীণ হয়ে যাচ্ছে। তো আমরা দেখি যে কিভাবে সবাই বার্থডে জন্মদিন পালন করে, করে সবাই হ্যাপি বার্থডে টু ইউ। আরে হ্যাপি বার্থডে বলার কি আছে, তোমার এবার তুমি 10 বছর ছিল, এবার 11 বছর হলো, মানে তুমি তো এক পা তুমি সাপের মুখে যাচ্ছ। সবাই আর মায়া কিরকম আমাদের বুঝিয়ে রেখেছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, কেউ বুঝছে না যে তুমি 1 বছর বড় হলো, মানে 1 বছর তুমি পায়ে আগাচ্ছ, সাপের মুখে যাচ্ছ, সেটা কেউ বুঝাচ্ছে না আমাদেরকে। তা আমাদের জন্মদিন পালন করার ব্যবস্থা আছে, জন্মদিন তো আমাদের কী হয় না, ভগবানকে উপাসনা করা হয়, ভগবানকে প্রার্থনা করা হয় ছেলের কল্যাণের জন্য, আমরা ভগবান কাছে প্রদীপ জ্বালাই। কিন্তু খ্রিস্টানদের কি, কেউ 10 বছর ছেলে, 10 বছর ছেলে মানে 10টা ক্যান্ডেল জ্বালাবে, তাকে ওকে ফু দেবে, এরকম করে খ্রিস্টান দেখিনি তাদের কাছ থেকে আমরা সেরকম শুরু করে দিয়েছি। কিন্তু আমরা জন্মদিনতে প্রদীপ লিভাই না, প্রদীপ জ্বালাই। কিন্তু খ্রিস্টানরা যে বাচ্চাদেরকে যে প্রদীপটা ফু দেয়, আমি যখন পাশ্চাত্য দেশে যাই আমি তাদের বলি এটা ভালো কারণ আছে, তার মানেটা কি, তার মানে কি যে একটা বাচ্চা 10 বছর হলো মানে কি 10টা ক্যান্ডেল জ্বালে বলছে যে ফু দাও, সে ফু মানে তার অর্থ আছে বাবা তোমার 10টা বছর তুমি দিয়ে উড়িয়ে দিয়েছ, হ্যাঁ তোমরা যা করেছ এই ফু দিয়ে উড়িয়েছ, এবার থেকে তোমার জীবনটা ঠিক সামাল দাও। তো এই হচ্ছে মানুষের অবস্থা না। তারপরে কি আছে, এই লোকটা যে কুয়ার মধ্যে পড়ে গেছে, ও কুয়ার মধ্যে ঝুলে আছে, যখন হঠাৎ তার মাথার টপ টপ করে কি পড়ছে, তো কি পড়ছে, তো উপরে তাকিয়ে দেখছে একটা গাছের শাখা ওখানে এসেছে, একটা মৌ চাকা আছে আর টপ টপ করে মৌ পড়ছে, মধু পড়ছে, তো একটা আর মুখে পড়ে গেছে, ও খুব স্বার্থ। তা এখন সে করছে সেই মধুটা কি করে মুখে পড়বে তার প্রতি ধ্যান, হ্যাঁ আর অত ধ্যান দিচ্ছে, উপরে বাঘ নিচে সাপ, এই দড়ি টুকটুকি কখন ধরাতে পড়ে, ও ধ্যান নেই, হা হা মধু কি সুন্দর সাপ, তাতে লেগে আছে চাটতে, কখন নাকে পড়ছে কখন যেহেতু বলছে এই চাটছে, আর অত চাটাতে ব্যস্ত তা পুরোই ভুলে গেছে। তো আমাদের এই ভবকূপে এই একই অবস্থা, আমরা ভবকূপে পড়ে উপরে গেলে বাঘ খাবে, নিচে গেলে মহাকাল সর্প বসে আছে, আয়ুরূপকে দড়িকে ইন্দুর প্রতিদিন প্রতি রাত অতিবাহিত হচ্ছে, এ ক্ষীণ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের চিন্তা নেই, আমরা মধু পান করতে ব্যস্ত, কিসের মধু, সংসার মধু, সংসারের মধু। আরে সংসারের মধু পান করে এই ভৌতিক জগতের দুঃখের প্রতি চোখটা বন্ধ করলে কি দুঃখ ছাড়বে, জমের ভয়ে যদি আমার লেপ দিয়ে ঢাকা দিয়ে আর চোখ বন্ধ করে বসে থাকি জম ছাড়বে, ছাড়বে না। তা আমরা কি করছি এই ভৌতিক সুখটাকে দিয়ে এই অত দুর্বিষহ একটা অবস্থা, কি দুরাবস্থা, তাতে আমরা ভূক্ষেপ করছে না, আমরা সবাই চেষ্টা করছি কি করেছে সে সংসারের মধু সেটাকে আস্বাদন করে আমাদের জীবনের সব থেকে বিপদ গুলোকে ভুলে যাওয়ার প্রচেষ্টা মাধ্যমে। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী যঠারে শয়নম আদি শঙ্করাচার্য বলছেন। তার প্রতি আমার কি কোনো দৃষ্টি দিচ্ছে, খ্রিস্ট বলছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, তার প্রতি আমার কি কিছু দৃষ্টি দিচ্ছে, সেই সমস্ত সমস্যার সমাধানের কোনো প্রয়াস করছি। আমাদের বহু সমস্যা রয়েছে, এই আমার চাকরি নেই সমস্যা, এই খাবার নেই সমস্যা, এই বাড়ি নেই সমস্যা, এই মেয়ে বিয়ে হচ্ছে না সমস্যা, কত রকমের সমস্যা। কিন্তু এই সমস্ত সমস্যা সবার নেই, কারোর আছে কারোর নেই, কিন্তু 4টা সমস্যা সবাইয়ের আছে, কেউ চায় না জন্ম মৃত্যু জরা ব্যাধি, সবাইয়ের আছে কিন্তু কেউ একে এড়াতে পারে না। শুধুমাত্র মনুষ্য জীবনেই আমরা এই সমস্যাটাকে সমাধান করার উপায় খুঁজে বাহির করতে পারি, এই মনুষ্য জীবনকে আমরা এইরকম অতিবাহিত করব। আর যেন আমাদের জন্ম না হয় কারণ জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যস্য, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই হবে, মৃত্যুকে কেউ এড়াতে পারবে না। তো এইভাবে আমাদের পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী যঠারে শয়নম, কালের করাল গতিতে আমরা অনাদিকাল থেকে এইরকম আমরা গতি করে আসছি। কিন্তু মনুষ্য যখন জীবনটা সফল হবে তখন যখন আমরা এই প্রকারের সমস্যার সমাধান করতে আমরা চেষ্টা করব, তো এটা হচ্ছে জীবনের লক্ষ্য। কিন্তু মায়া অত শক্তিশালী, আমরা যে এই সমস্ত সমস্যাকে সমাধান করব তার প্রচেষ্টা করব সেটা দূরে থাকুক, এইগুলি যে জীবনের সমস্যা সেগুলি আমাদের জানতে দেয় না। আমরা অন্য সমস্ত ছোটো ছোটো সমস্যা নিয়ে আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে ব্যস্ত থাকি, ফির ভালো খাব ভালো ঘুমাব ভালো মৈথুন করব ভালো আত্মরক্ষা করব, এটা নিয়ে আমরা অত ব্যস্ত থাকি যে আসল সমস্যাগুলি সম্পূর্ণ বিস্মৃত হয়ে গেছে। আর আমরা কি? আমরা তো নগণ্য জীব। ভাগবতে বলা আছে মুজ্জন্তি যতসুরায়া, ভগবানের মায়া শক্তি অত শক্তিশালী, বড় বড় মুনি ঋষি দেবতার পর্যন্ত মোহিত হয়ে যায়, তারাও বুঝতে পারে না। ব্রহ্মা, ব্রহ্মা অত বড় দেবতা, সেও ভগবানকে বুঝতে পারলেন না। হ্যাঁ, ভগবান সে গোচারণে গিয়েছেন না? ভগবান গোচারণে গিয়েছেন আর প্রতিদিন কি করছেন, খাবার নিয়ে যাচ্ছেন। আর একদিন, হ্যাঁ একদিন অঘাসুরকে বধ করেছেন। অঘাসুরকে বধ দেখে সমস্ত দেবতারা পুষ্পবৃষ্টি করছে, জয়ধ্বনি দিচ্ছে, আর তারপরে সব দেবতারা চলে গেছে। তো ব্রহ্মা মনে করছে আমি দেখি এরপরে কি হচ্ছে। তো দেখছে ভগবান কৃষ্ণ তার বন্ধুদেরকে নিয়ে খাবার খাবেন। তো সব বন্ধুরা সিদাম সুদাম সুবল সব তারা কী করছে, তাদের বাড়িতে খাবার নিয়ে এসেছে। তো খাবার পেটি করে তারা খাচ্ছে, যেটা সুস্বাদু লাগছে, খেয়ে হাফ খেয়ে এ কানাই কানাই খুব ভালো লাগছে, খাওয়া খাওয়া তাকে খাওয়াই দিচ্ছে। তো ব্রহ্মাও পরিবেশে দেখছে। তো ব্রহ্মা মনে করছে কি, আরে কৃষ্ণ ভগবান হবে কি করে, বেদে বলছে পরম ব্রহ্ম মানে কত মহান কত শ্রেষ্ঠ, তাকে কত শুদ্ধ পবিত্র হয়, কত মন্ত্র পাঠ করলে খাবে, আর এই ছেলেটা এদের এঠু খাচ্ছে, আর এ ভগবান। তো সব দেবতাদেরকে একটা মিটিং ডেকেছে, বলছে আরে না না তোমার সব ঠকে গেছ, এটা এই ভগবান নয়, আমি পরীক্ষা করে দেখবো। তখন তার বাছুর আর গো বালকদেরকে রাখাল বালকদের চুরি করে নিয়েছে। ব্রহ্মা বুঝতে পারে না, মুজ্জন্তি যতসুর হয়। শিবজি, শিবজি অত মহান অত শ্রেষ্ঠ, সেও ভগবানের মায়াকে অতিক্রম করতে পারে না। তো সমুদ্র মন্থন হয়েছে, তো সমুদ্র মন্থন সময় ভগবান বিষ্ণু দেবতাদেরকে অমৃত দেওয়ার জন্য একটা মোহিনী রূপ ধারণ করেছে, সব দেবতা অমৃত দিয়েছে। তারপরে কিছুদিন পরে শিবজি এসেছেন বিষ্ণুর কাছে, প্রভু আমি শুনেছি যে আপনি মোহিনী রূপ সবাইকে দর্শন দিয়েছেন, আমি তো দর্শন করতে পারি না, তো আমি তো আপনার মোহিনী রূপে দর্শন করব। তো ভগবান বিষ্ণু বলছেন তুমি ঠিক বলছ, আমার সেই রূপ দেখে তুমি ধৈর্য ধরে থাকতে পারবে? তো শিব বলছেন কি, আমি মহামাকে নিয়ন্ত্রণ করে রাখি, দুর্গাদেবী মানে এই জগতের সব থেকে সুন্দর হচ্ছেন দুর্গাদেবী, মহামায়া, আর মহামায়া আমার নিয়ন্ত্রণে আছে, প্রভু আপনার রূপটা আমাকে দেখান। ভগবান বিষ্ণু তার রূপ প্রকাশ করেছে, মোহিনী রূপ প্রকাশ করেছেন। তো শিব মোহিত হয়, সে মোহিনীর পিছু পিছু, শিবের সঙ্গে পার্বতী আছে, গণেশ আছে, কার্তিকে আছে, সব ভুলে গিয়ে সে মোহিনীর পিছনে পিছনে দৌড়াচ্ছে। মুজ্জন্তি যতসুর হয়, ভগবানের মায়া শক্তি অত মহান, হ্যাঁ বড় বড় মুনি ঋষি যোগীরা পর্যন্ত এই মায়াকে অতিক্রম করতে পারে না। সেজন্য বলা যায় দৈবী এসা গুণময়ী মম মায়ার দূরত্বয়া, মায়াকে অতিক্রম করা অত সাধারণ মনে করলে হবে না, সাধারণ সাধনার মাধ্যমে মায়াকে অতিক্রম করা যায় না, কর্মকাণ্ডের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, যোগের মাধ্যমে, তপস্যার মাধ্যমে, এ কোনোটার দ্বারাই মায়াকে অতিক্রম করা যায় না। আজকে আমি যখন আসছি মাইক দিয়ে প্রার্থনা করছে, মা গো মা আমাদের ভালোতে রাখো, আমাদের সুস্থ রাখো, তবে আমরা যদি মাকে প্রার্থনা করি আমাকে ভালো রাখো, তাহলে ভালো তো রাখবে, এখানে থাকবো তাহলে এখানে বেরোবো কী করে? আমি তো মায়াদেবীকে বলছি, মায়াদেবী তুমি আমাকে তোমার কাছে ভালোতে রাখো, যদি তুমি পূজা করি যে ভালোতে রাখো, আমরা প্রার্থনা করি তো এই জগতেই থেকে যাবো, তো বেরোবো কী করে? তো কোনো মুনি ঋষিরা পর্যন্ত এই ভগবানের মায়া শক্তি থেকে মুক্তি হয় না, দেবতারা পর্যন্ত আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সর্বজগৎ মায়াময়, তা ঘাস থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত। একবার ব্যাসদেব, ব্যাসদেব ডিকটেশন দিচ্ছেন আর ওনার শিষ্য একজন জৈমিন ঋষি তিনি লিখছেন। তো লিখতে লিখতে এক সময় একটা বর্ণনা এসেছে, ব্যাসদেব বলছেন যে ভগবানের মায়া শক্তি খুব শক্তিশালী, যে মনের আপি মতিভ্রম, মুনি ঋষিরা হলেও তাদের মতিভ্রম হয়ে যাবে, ভগবান মায়া শক্তি অত শক্তিশালী। তো জয়মিন ঋষি বলছে কলমটা রেখে দিয়েছে, কি আমরা অত বড় বড় মুনি ঋষি আমাদেরকে মায়া গ্রাস করবে, অত মায়া অত শক্তিশালী? তো ব্যাসদেব, হ্যাঁ হ্যাঁ, ভগবানের মায়া খুব শক্তিশালী, মুনি ঋষি হলো মায়া ধরবে। তো জয়মিন, না না আমি এটা বিশ্বাস করি না, আমাদের মতন মুনি ঋষিকে আবার মায়া ধরতে পারে নাকি? ব্যাসদেব, আরে আমি যেটা বলছি তুমি লেখ না, আমি আমি লিখবো কি করে, আমার বিশ্বাসই করি না, ও লিখতেই চায় না। তো ব্যাসদেব বলছেন ঠিক আছে, তুমি আজকে বই বস্তানি সব বেঁধে আশ্রমে ফিরে যাও, কালকে আসবে, তারপরে লিখবে হ্যাঁ মুনি ঋষিদের মতিভ্রম হয় কি না। তখন জয়মিন ঋষি ফিরে গেছেন তার আশ্রমে, শুয়ে পড়েছেন। মধ্যরাত্রতে প্রচণ্ড বৃষ্টি, সে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। তো জয়মিন ঋষি শুয়ে আছেন মধ্যরাত্রিতে, হঠাৎ শুনতে পাচ্ছেন করে চিল্লাচ্ছে, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো, তো বাহিরে জঙ্গলে এটাকে চিল্লাচ্ছে। তো জয়মিন ঋষি জানলা খুলেছেন, অন্ধকার রাত্র, তো জানলা খুলেছেন, হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকেছে। তো জয়মিন ঋষি দেখছেন এটা মহিলা, এটা মহিলা, হ্যাঁ, তো খুব অসহায় অবস্থায় রয়েছে। জমিনের দরজা খুলেছেন, তো মহিলাটা এসেছে, বলছে এই অবস্থায় আমি জানি না কীভাবে ঘরে ফিরে যাব। তো জয়মিন ঋষি বলছেন যে ঠিক আছে, তুমি আমার আশ্রম আজকে রাত্রে থেকে যাও, তোমাকে এই এটা রুম খুলে দিয়েছে, বলছে এই রুমে তুমি থাকবে, দরজা ভিতর থেকে বন্ধ করে দেবে, কেউ ডাকলে দরজা খুলবে না, যে আমিও ডাকি তুমি দরজা খুলবে না, ভিতরে থাকবে, আর যখন সূর্য উদয় হবে তোমার দরজা খুলে সোজা তুমি বাড়িতে চলে যাবে। তো মহিলা তখন জয়মিন ঋষি বলে তার ঘরে চলে গেছেন, আর সে মহিলা দরজা বন্ধ করে ঘরে শুতে গিয়েছে, মহিলা শুয়ে পড়েছে। আর জয়মিন ঋষি শুতে গিয়েছেন, জয়মিন ঋষি আর শুতে পারছেন না। ওই যে মহিলাটাকে দেখেছেন, কতক্ষণ দেখেছেন, এই বিদ্যুৎ চমকাচ্ছে ওইটুকু লাইট যা দেখেছেন, আর জয়মিনের মাথায় ঢুকে গেছে সে মহিলার রূপ বারম্বার আসছে, জয়মিন ঋষি ঘুমাতেই পারছেন না। তো জয়মিন ঋষি উঠেছেন, তো মহিলার ঘরে গেছেন, ডাকছেন দরজা খোলো দরজা খোলো, ও তো দরজা খুলবে না, তো দরজা খুলছে না। তো জয়মিন ঋষি বলছে দরজা খোলো, তো মহিলাটা বলছে ভিতর থেকে না না আমি দরজা খুলবো না, জয়মিন ঋষি বলেছেন আমাকে দরজা না খুলতে। তো জয়মিন ঋষি বলছে আমি জয়মিনি বলছি তুমি দরজা খোলো, তো মহিলা বলছে না না জয়মিন ঋষি বলছে যদি জয়মিন ঋষি থাকে তবু আমি দরজা খুলবো না, তো দরজা খুলছে না। তো জয়মিন ঋষি না না দরজা খোলো দরজা খোলো, তো শেষে দরজা খুলেছে, একজন দরজা খুলেছে। তো জয়মিন ঋষি তাকে বলছেন যে দেখো তুমি যদি কিছু মনে না করো তো আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন সে কন্যা, সে মহিলা বলছে ও অহ ভাগ্য, আমি জয়মিন ঋষিকে বিবাহ করব, খুব ভালো প্রস্তাব, কিন্তু একটা শর্ত আছে, আমি আগে যেটা শর্ত রেখেছি আমাকে যে বিবাহ করবে তাকে একটা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে আমাকে বিবাহ করতে পারবে। তো জয়মিন ঋষি বলে কী শর্ত ওটা? তো শর্তটা আছে, এই জঙ্গলে এখান থেকে 2-3 কিলোমিটার দূরে দুর্গা মন্দির আছে, শর্তটা আছে যে আমাকে তুমি তোমাকে বিবাহ করবে তাহলে তোমাকে ঘোড়া হতে হবে, আর আমি তোমার উপরে বসবো, আমাকে বয়ে বয়ে যদি দুর্গা মন্দির মধ্যে নিয়ে যাতে পারবে তাহলে আমাকে বিবাহ করবে। জয়মিন বলছে ও এইটুকু কাজ, এটা কোনো ব্যাপারই না। জয়মিন সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়ে ঘোড়া হয়ে গেছে, আর এই মূর্তি মহিলার তারপরে বসেছে, আর সেই বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, আর জয়মিন ঋষি তাকে বুয়ে বুয়ে নিয়ে যাচ্ছে, আর এদিকে কাটা পাথর কত কি পোকা মাকড়সা কামড়াচ্ছে, আর সে কিছুই বুঝতে পারছে না, কোনো কষ্ট লাগছে না, ও যে তাকে বিবাহ করবে এই বাসনে কোনো কষ্ট লাগছে না। তো সে বুয়ে বুয়ে নিয়ে গেছে, ওই দুর্গা মন্দিরে পৌঁছে গেছে। আর যখন পৌঁছেছে তখন মা একটু সকাল সকাল হবে এরকম ভাব। তো দুর্গা মন্দিরে পৌঁছে গেছে তখন এই মহিলাটা তার পিঠির উপর থেকে উঠেছে। তো জয়মনি ঋষি মনে করছেন তো এখন তো আমার হয়ে গেছে, আমি শর্ত পালন হয়ে গেছে, এখন তো আমার বিবাহ হবে ওর সঙ্গে, আমার তো স্ত্রী হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে উঠে তাকে আলিঙ্গন করতে গিয়েছেন। আর যখন আলিঙ্গন করতে গিয়েছে দেখছে ও মহিলা বড় বড় দাড়ি আছে, দাড়ি। তো জয়মনি দাড়ি গেল কি করে গেল, আর ভালো করে দেখছেন সে জয়মনি ঋষি দেখছে যে সে মহিলা আছে ব্যাসদেব। ব্যাসদেব কি করেছেন এই পরীক্ষা করে তাকে বোঝাবার জন্য যে বড় বড় মুনি ঋষি হলেও মায়া তোমাকে ধরবে, তো ব্যাসদেব এই মহিলার রূপ ধারণ করে এসেছে। তো জয়মনি তো জানে না, আর জয়মনি আলিঙ্গন করতে গিয়েছে দেখছে ব্যাসদেব, তো খুব লজ্জা পেয়ে গেছে। তখন ব্যাসদেব বলছেন জয়মিন এবার বুঝতে পেরেছ ভগবান মায়া শক্তি কত শক্তিশালী, কালকে আমি তোমাকে বললাম মুনিরূপী মতিভ্রম তুমি লিখতে চাইলে না, এবার লিখবে আমি যেটা বলেছিলাম চলো এবার লেখ। হা হা গুরুদেব আমি লিখবো এবার। তো এই লীলার মধ্যে দেখানো হচ্ছে যে যত বড় মুনি ঋষি হোক না কেন ভগবানের মায়ার কাছে সবাই নগণ্য। সৌভারিমণি, সৌভারিমণির নাম শুনেছেন? হ্যাঁ, সৌভারিমণি 60,000 বছর জলে বসে তপস্যা করছিল, 60,000 বছর। আর একটা ছোট দুটো মাছের মৈথুন দেখে তার মনে বিকার এসে গেছে, সেখানে 60 হাজার জলের মধ্যে থাকা কত মানে কীরকম সাধনা করেছে, কীরকম যোগী ছিল যে তার গায়ে সব গাছপালা হয়ে গেছে এরকম অবস্থা। তো তারপরেও তার মনে বিকারগ্রস্ত হয়েছে, সে জল থেকে এসে সে রাজবাড়িতে গিয়েছে, রাজাকে বলছে আমি তোমার কন্যাকে বিবাহ করব। তো রাজার বড় চিন্তা হয়ে গেছে, আরে বাবা 60 বছর কেউ জলের মধ্যে থাকে যদি বেড়ে তার রূপটা কীরকম হবে, আমার কোন মেয়েকে একে দিব। তো কিন্তু রাজার আর ভয় এই যে ঋষি যদি এর কথা না শুনে অভিশাপ দিয়ে দেবে। তো রাজা কি বলছে, হ্যাঁ হ্যাঁ আপনি আমার কন্যা গ্রহণ করতে চাইছে, তার 50টা কন্যা ছিল, যে কোন কন্যাকে দেবে চিন্তা পড়ে গেছে। তো বলছে যে ঠিক আছে আপনি কালকে আসুন, আমার 50টা কন্যা আছে, যে কন্যা আপনাকে পছন্দ করবে সে বিবাহ করবে। তো রাজার কথা শুনে সৌভারিমণি বুঝতে পারছে যে রাজাটা কেমন কেমন করছে, আমার রূপটা তো পছন্দ হচ্ছে না। তো সেদিন ওই যোগের প্রভাবে সৌভারিমণি খুব সুন্দর রূপ ধারণ করে এসেছেন। আর যখন এসছেন কোন করে 50টা কন্যা সবাই বলছে আমি একে বিবাহ করব, মানে যদি 60,000 বছর জলে তপস্যা করে তার এই অবস্থা হয় তাহলে ভৌতিক জগতে কী হবে অবস্থা। তো সেই জন্য বলা আছে যে দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্ব, ভগবানের মায়াশক্তি এটি দূরতিক্রম, এটাকে অতিক্রম করা অত সহজ নয়। কিন্তু সহজ না হলেও ভগবানের কৃপায় হবে। মাম এবং যে প্রপদ্যন্তে, অন্য কোনো কিছু তো হবে না। ভগবান বলছেন স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, যে ভগবানের উদ্দেশ্যে আমরা অল্প একটু কিছু করে থাকি তাহলে মহান ভয় থেকে আমরা উদ্ধার পাব। এই জগতে যে আমরা এসেছি ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তৎসাদ, আমরা ঈশ্বর অপতেস্য ভগবানকে পিছনে করে এই ভৌতিক বস্তুকে আমরা দর্শন করছি। জয় শ্রী শ্রী গৌরনীতায় কি, সেজন্য আমরা এই জগতে কষ্ট পাচ্ছি। তো সেজন্য কি বলা আছে, বলা আছে যে আমরা আবার যদি ভগবানের সেবায় নিযুক্ত হই তাহলেই একমাত্র উপায় হচ্ছে ভগবান তার এই মায়ার প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করবে। মাম চ যে অব্যবিচার না ভক্তি যোগ না সেবতে সগুণান সমতে তিয়ান ব্রহ্মভুয়ায় কল্পতে, মাম চ যে অব্যবিচার না ভক্তি যোগ না সেবতে, যে ভগবানের প্রতি অব্যবিচারী ভক্তি করবে, একাগ্রচিত্তে ভগবানের কথা চিন্তা করবে, ভগবানের নির্দেশ পালন করে তার প্রতি অহেতুকি ভক্তি করবে, মাম চ যে অব্যবিচারণ ভক্তি যোগ না সেবতে সগুণান সমতে তিয়ান ব্রহ্মভুয়ায় কল্পতে, সেই একমাত্র প্রকৃতির তিনটে গুণকে অতিক্রম করতে পারবে। তার ছাড়া আর কেউই পারবে না। সেজন্য বলে স্মর্তব্য সততম বিষ্ণু, আমাদের কাজ থেকে আমরা যদি মায়ার প্রভাব থেকে মুক্তি লাভ করতে চাই, কর্মের মাধ্যমে হবে না, জ্ঞানের মাধ্যমে হবে না, যোগের মাধ্যমে হবে না, একমাত্র উপায়টি কি স্মর্তব্য সতত বিষ্ণু, বিস্মর্তব্য ন জাতুচিৎ। সব সময় আমরা নিজের জীবনকে এইভাবে পরিচালনা করব যে সবসময় বিষ্ণু সম্পর্কিত থাকবে, সেটাই ভগবদ গীতায় বলা আছে। আমাদের শয্যা ত্যাগ করার থেকে আবার যখন ঘুমাতে যাব, ইতিমধ্যে আমাদের প্রতিটি মুহূর্ত ভগবদ গীতা বর্ণনা করেছে আমরা কীভাবে খাব, কীভাবে বসবো, কীভাবে কথা বলবো, এসব নিয়ন্ত্রণ হয়েছে। যেন তেন প্রকারণ কৃষ্ণ মনোনিবেশ আছে, যে কোনো ভাবে আমাদের প্রভুপাদ আমাদের একটা সুন্দর জীবনযাত্রার প্রণালী দিয়েছেন যে ঘুম থেকে উঠেই আমাদের জীবনটা এইরকম নয় যে কাজকর্ম বাদ দিয়ে আমরা সারাদিন বসে ধ্যান করব ভগবান, কিন্তু কার্যক্রমগুলি আমরা এরকম নিয়ন্ত্রণ করব সবগুলি ভগবান সম্পর্কিত হবে। সেই জন্য হিন্দিতে কথাকাররা বললে ছোড়না নেই জোড়না হে, কোনো কিছু কাজকে ছাড়তে হবে না, কিন্তু সমস্ত কার্যকলাপগুলি ভগবান সঙ্গে জুড়তে হবে। যে কোনো কার্যকে ভগবানকে যদি জুড়ি যুক্ত করি তাহলে ফল হবে। জিরো 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 তিনটা শূন্য মানে কত, তিনটা শূন্য কত, শূন্য, তো তিনটা শূন্যের সামনে যদি এক লাগাই তাহলে কত হবে, হাজার হবে। আমরা ভৌত যতগুলি কাজ করি এক এটা গোলাল জিরো জিরো জিরো, তো ভগবানকে লাগাবো বাস পূর্ণ ফল হবে। এই সম্পর্কে যেন কথাকার বলছিলেন যে কিভাবে ভগবানকে জুড়লে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে, বাহিরের কথাকার বলছে। তো একটা লোক ছিল, জমিদার ছিল, এটা হচ্ছে মিডিল ইস্টের ব্যাপার মরুভূমি অঞ্চলে, তার ১৯টা উট ছিল, উট ১৯টা উট ছিল। ও যখন মারা যাবে তো ও বলে গেছে তার একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, একটা বউ ছিল, তো আমি মারা যাব এটাকে উটগুলো ভাগ করবে কীরকম, না ৫০% মাকে দেবে, অর্ধেক মাকে দেবে আর ১/৪ মেয়েকে দেবে, ১/৫ ছেলেকে দেবে, এরকম ভাগ করবে। তো লোকটা মারা গেছে, তো ১৯টা উট আছে, তো মাকে অর্ধেক দেবে, কি করে দেবে দিতে পারবে, হ্যাঁ তাহলে তো একটা উটকে কাটতে হবে। তাহলে তা সবাই বুদ্ধি কুসুর ছিল কীভাবে এই উটগুলো ভাগাভাগি হবে, তো তারা একটা সাধুর কাছে গিয়েছে, সাধুকে বলছে যে আমাদের পরিবারে বিরাট সমস্যা এসে গেছে, আপনি আসুন একটু সমাধান করবেন। তো সাধু ওটা উট ছিল, তো উটে চড়ে এদের বাড়িতে এসেছে যে কী সমস্যা তোমাদের, না এরকম আমাদের বাবা ১৯টা উট রেখেছে আর বলছে মাকে অর্ধেক দেবে আর ছেলে ১/৪, মেয়ে ১/৫ নেবে, তোমাদের ১৯টা উট আমরা অর্ধেক করবো কী করে। তোর সাধু বলছে যে ঠিক আছে আমার তো একটা উট আছে, এটা তোমরা না, তার ২০টা উঠে যাবে, তোমরা অর্ধেক অর্ধেক মাকে ১০টা দিয়ে দেবে, না 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 আপনারা সাধু আপনাদের উটকে কিনে নেবো, আপনাদের উট থাকবে না একটা, না না তোমরা চিন্তা করো না তোমরা উটটা না। তো ১৯টা উট ছিল, একটা উট সাধু দিল, কয়টা উঠ হলো, ২০টা, ২০টা থেকে অর্ধেক মাকে দিল, আর কয়টা থাকলো, ১০টা, ১০টা থেকে ২০-এর ১/৫ আছে ৪টে, তো ৪টে মেয়েকে দিল, আর কয়টা থাকলো, কটা হলো, ১০টা আর কটা হলো, ৪টে, ১৪টা হয়ে গেল, আর ১/৪ হলো ৫টা, ২০ দিয়ে ১/৪ ৫টা, সেটাকে ছেলেকে দিল, কয়টা হলো, ১৪, ১০, ৪ আর ৫, কয়টা হলো, ১৯টা হলো, ভাগাভাগি হয়ে গেল, আর কত গেল, তো একটা উঠে থাকলো সাধু, ওর উপরে উঠে তার বাড়ি চলে গেল। তো বোঝাতে চাইছে যে সাধুরা তোমার জীবনে কোনো সমস্যার সমাধান করতে পারবে না। তো সমস্ত জীবনের সমস্যা ভগবানকে তোমার লাগাও, তা সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা সাধুদের কাজ। যা কিছু আছে যে আমরা ভগবানকে জুড়ি, ছোড়লে নেই, হ্যাঁ সিরপ জোড়না হয় আমরা জুড়তে পারি। তাই বলা আছে, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবান, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। যদি আসলে আসলে আমরা মায়া থেকে মুক্ত হতে চাই, এই সৌভরি ঋষি 60,000 বছর তপস্যা করে মায়া পড়ল, কিন্তু হরিদাস ঠাকুর ভগবানের ভক্ত, মায়াদেবী স্বয়ং এসেছেন, স্বয়ং এসে হরিদাস ঠাকুর আমাদের মতন ভক্ত নয়, না হরিদাস ঠাকুর মতন ভক্ত হলে হরিদাস ঠাকুর তাকে হরিনাম দীক্ষা দিয়েছে, মায়াদেবী এসে তাকে দীক্ষা গ্রহণ করে গিয়েছে। এই হচ্ছে ভক্তের শক্তি। তাই বলা আছে, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। যদি আমরা ভগবানের মায়া থেকে রক্ষা পেতে চাই, প্রথমে কি করতে হবে, যে ভগবানের মায়া যে কত শক্তিশালী সেটাকে জানতে হবে। তাহলে তো আমরা মায়াকে ক্যারি করব না, সবসময় মায়ের মধ্যে আবদ্ধ হয়ে থাকবে। সেই জন্য আমি একটা গ্রন্থ প্রকাশ করেছি, তার নাম হচ্ছে মায়া। কেউ পড়েছেন আপনারা? মায়া বই আছে আমাদের মন্দিরে, আছে মায়া নেই, একটা মায়া বই আছে। আর ভগবান বলছেন, যদি আমরা মায়া শক্তিকে কেউ বুঝতে পারে তাহলে এই ভববন্ধন থেকে মুক্তি পাবে। তো মায়া যে কত দূরতিক্রম বুঝলে কি হবে, না ভগবান কাছে আত্মসমর্পণ করতে আমাদের আরো ইচ্ছা হবে। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ের অধিকার। সেই জন্য আমরা যদি কৃষ্ণকে কাছে রাখবো, মায়া অত সহজ নয়, সেজন্য আত্মসমর্পণ করব। হে প্রভু, হে কৃষ্ণ, আপনার মায়া শক্তি দূরতিক্রম, তা আমি অত্যন্ত নগণ্য, তাই আমি আপনার কাছে চরণ কমলে আমি আত্মসমর্পণ করছি। আপনি ইচ্ছা করলে মায়া থেকে আমাকে রক্ষা করতে পারেন। তবে সাধু গুরু বৈষ্ণবের কৃপাতেই আমরা যদি কৃষ্ণ ভজন করি, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। তো এইভাবে আমি বর্ণনা করলাম কিভাবে আমরা ভগবত ধাম থেকে মায়ের সংস্পর্শে এসে এই জগতে আসলাম, আর কিভাবে মায়ার দ্বারা ভুলে কোনো অনাদিকাল থেকে আমরা এই জগতে পড়ে আছি, আর এই মায়ার থেকে রক্ষা পেতে হলে একমাত্র উপায় আছে ভগবান কাছে আত্মসমর্পণ করা। আর এই কলিযুগে ভগবান কাছে আত্মসমর্পণ করবার সর্বোত্তম উপায়টি কি? হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রভুপাদ বলছেন, এটা একটা শিশুর কান্না, একটা শিশু যেন কান্না করছে। তো শিশু কান্না না করলে মা কখন আসবে না তাকে দেখবার জন্য। তো এইরকম যেরকম শিশু তার মাকে পাওয়ার জন্য কান্না করে, আমরা যদি সেরকম কান্না করি এই হরে কৃষ্ণ কীর্তনের মাধ্যমে, তাহলেই ভগবান আমাদের কথা শুনবে। আপনারা কারা কারা জপ করছেন, হরে কৃষ্ণ নাম করছেন, মন দিয়ে করছেন? মন লাগে কৃষ্ণতে, না বাড়িতে বাড়ি কাজে মন লাগে? হ্যাঁ, সে ভগবান কৃষ্ণতে মন লাগুক বা না লাগুক, আমরা কৃষ্ণের নাম করতে চেষ্টা, ভগবান কি দেখে আমাদের চেষ্টা। অনেক সময় ভক্তরা জিজ্ঞাসা করে, মহারাজ হ্যাঁ ভগবান কেন এরকম হতেন, আমরা মনটা যেন কৃষ্ণ নামে লেগে যায়। আরে ভগবান যদি আমাদের মনটা কৃষ্ণ নামে লেগে গেল, তাহলে ভগবান প্রতি ভালোবাসাটা কৃষ্ণ দেখবে কি করে? মনটা লাগবে না, আমি চেষ্টা করব, এটাই ভগবানকে আনন্দ দেবে। বুঝতে পারছেন? যারা ভগবানের শুদ্ধ ভক্ত সবসময় ভগবান কথা চিন্তা করছে, ভগবান তাদের থেকে আনন্দ পাচ্ছে। আমরা যারা শুদ্ধ ভক্ত নই, যেন আমি মায়াপুরে গৌর পূর্ণিমার সময় দেখি অনেক ভক্ত আসে, তো বিভিন্ন প্রকার জপ করবে, কিছু ভক্তরা বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে করবে, ঘুমিয়ে পড়ছে, সে বিচারটা কি করবে, ঘুম লাগছে, দাঁড়াতে ভালো জব করতে চেষ্টা করছে কিন্তু ঘুম লাগিয়ে আছে, তাহলে ও সে দাঁড়াবে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, দাঁড়াতে তোমাকে ঘুমিয়ে পড়েছে, তাহলে হাঁটবে অত কখন কখন হচ্ছে। আমি দেখেছি ভক্তরা কি করে, মাথায় এরকম কুটাবে এরকম করে, ঘুম না লাগে, তাহলে দেখে চিন্তা করে দেখা এই কৃষ্ণ যে তার শুদ্ধ ভক্ত সবসময় হরি হরি করছে তাদেরকে দেখছে, এরা যে পারছে না এদেরকে দেখছে না, দেখছে না এদের দেখছে, সে রাধারানীকে দেখাচ্ছে, দেখা দেখা বিচারা কত কষ্ট করছে আমার জন্য, হ্যাঁ ঘুম লেগে যাচ্ছে। এইটা হচ্ছে প্রেম, এই চেষ্টাটাই হচ্ছে ভক্তি। আমরা মনে করছি সবগুলো ঠিকই হয়ে যাচ্ছে না, ঠিকই হয়ে গেলে আমার যে ভগবানকে ভালোবাসা আছে ভগবান জানবে কি করে, বুঝতে পারছেন? সেই জন্যই জপে মন লাগে না, লেগে গেলেই তো হয়ে গেল, জপে মন না লাগবে যখন আমি চেষ্টা করব, সেটা হচ্ছে প্রেম ভালোবাসা, বুঝতে পারছেন? আমরা মনে করি কি আমি ভক্তি লাইনে এসে গেছি মানে হা সব কিছু ভালো হবে, আমি ভক্তি লাইনে এসে গেলাম স্বামী চাকরি পেয়ে যাবে, মেয়ের বিয়ে হয়ে যাবে, ছেলে পরীক্ষায় পাশ হয়ে যাবে, এইটা ভক্তির জন্য না। ভক্তির লক্ষ্য আলাদা, ভক্তির লক্ষ্য ভগবানকে আনন্দ দেওয়া, আর সে আনন্দ দিতে হলে যত চেষ্টা, এই চেষ্টা বিঘ্ন আসবে অসুবিধা আসবে, সে বিঘ্নটাকে অতিক্রম করবার যে চেষ্টা তাকে বললে ভক্তি, তাকে বললে প্রেম। সেজন্য সব কিছু অনায়াসে হয়ে যাবে তা না, এই ভক্তি করতে গেলে বাধা আসবে, ওই বাধাটাকে অতিক্রম করবার আমাদের প্রচেষ্টা, সে প্রচেষ্টাটা ভগবানকে আনন্দ দেবে। এটা এক্সারসাইজের মতন, যতটা আমরা ভগবানকে আনন্দ দেওয়ার জন্য এরকম প্রচেষ্টা করব ততটা মায়ার প্রভাব আমাদের প্রতি ক্ষীণ ক্ষীণ আরো ক্ষীণ হয়ে যাবে, আর যতটা মায়া থেকে আমরা মুক্ত হব, দুর্গাদেবী কি দুঃখ পাবে না খুশি হবে? দুর্গাদেবী এই তার তার হাত থেকে আমরা বেরিয়ে যাই, আরে একটা একটা আমার হাত থেকে ফসকে গেল রে, দুঃখ পাবে না সুখ পাবে? হ্যাঁ সে আনন্দ পাবে। এরকম না যে দুর্গাদেবী সবাইকে আয়ত্ত করে রেখেছে, তার হাত থেকে বেরিয়ে দেখি ভগবানকে চলে গেল, ও দুঃখ পাবে না, সে তো আমাদের সবাইয়ের মা, ও তো বুঝতে পারছে, হ্যাঁ ও আমাদের শাসন করছে, দুষ্ট ছেলে, দুষ্ট ছেলে মা শাসন করে, থাপড় দেয়, হ্যাঁ লাঠি মারে শাসন করে, দুষ্ট ছেলেটা যদি ভালো হয়ে যাবে মা কি সুখী হবে না দুঃখী হবে? হ্যাঁ সুখী হবে না? ঠিক সেরকম মা দুর্গা, মা দুর্গার আমরা সবাই সন্তান কিন্তু আমরা দুষ্ট সন্তান, তো মা দুর্গা আমাদের শাসন করছে ত্রিশূল দিয়ে, ত্রিশূল মনে আছে আপনাদের? ত্রিশূলটা কি, ত্রিশূলটা কে মনে আছে হাত তোলা কি, ত্রিশূল কি, ত্রিতাপ ক্লেশ, ত্রিতাপ ক্লেশটা কি, আদি আত্মিক আদি ভৌতিক আর আদি দৈবিক, তাই দুর্গাদেবীকে আমাদের আসল সন্তুষ্ট করতে চাই, মা গো মা ধনম দেহি জনম দেহি যশম দেহি ধন দন্দা, আমি এখান থেকে মরতে থাকি এটা নয়। আমাদের কি প্রার্থনা করতে বলা হয়েছে, মহাপ্রভু আমাদের শিখিয়েছেন যে ভগবান কাছে আমরা কি প্রার্থনা করব, সম্পূর্ণ উল্টা, কেউ জানেন কি? হ্যাঁ না না না, মহাপ্রভু কি বলেছেন, না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায় মম জন্মনি জন্মনিশ্বরে ভবতার ভক্তি রহিত কৃতে। হে ভগবান, না ধনং, ভয় পাবে না তাকে, ভয় পাচ্ছে নাকি, ধন জন সব চলে যাবে নাকি আবার, না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা জগদী, হে জগদীশ্বর আমি মুক্তিও আমি চাই না, আমি বারম্বার জন্ম হই, আমার জন্মনি জন্মনিশ্বরে ভবতাদ ভক্তি, আপনাদের ভক্তি দেন। আর কিরকম ভক্তি, অহেতুক, অহেতুকি অপ্রতিহতা যা যে আত্মাস্ব প্রসিদ্ধতি, সে অহেতুকি ভক্তি নিরবচ্ছিন্ন ভক্তি, এই আত্মাকে প্রসন্নতা দেবে, আর বাকি সবগুলো দেহের সুখ দেবে, মনকে শান্তি দেবে কিন্তু আত্মার প্রসন্নতা হবে না। আমরা জীবনে যা কিছু চেষ্টা করি, দেহের সুখের জন্য চেষ্টা করি, মনের শান্তির জন্য চেষ্টা করি, কিন্তু আত্মার প্রসন্নতার কথা আমরা কেউ চিন্তা করি না। কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে তার শিক্ষার মাধ্যমে আমাদেরকে এই আত্মার প্রসন্নতা সম্পর্কে শিখিয়েছে। জয় শ্রী প্রভুপাদ কি, জয় দুর্গা দেবী কি, দুর্গা দুর্গতি নাশিনী কি, কৌর প্রমানন্দে। তা আজকে আমি তাড়াতাড়ি শেষ করছি, যেটা নাটক আছে সব নাটক দেখবো আমরা, তারপরে যদি একটা প্রশ্ন থাকে আমরা জিজ্ঞাসা করতে পারি। কার প্রশ্ন আছে হাত তুলুন, যে বিষয়ে আলোচনা হলো ওই ব্যাপারে। মাতাজি মাইক্রোফোন আছে, মাইক্রোফোন আছে, বলুন আপনি বলুন। উনি জিজ্ঞাসা করছেন চিন্ময় জগতে কি মায়ার প্রভাব আছে। দেখুন মায়াটা কি, মায়াটা ছায়ার মতন, কৃষ্ণের পিছনটা মায়া, সামনেটা যোগমায়া, পিছনটা মহামায়া। এই মহামায়াটা ভগবানের বহিরঙ্গা শক্তি। যেমন আপনি, আপনার সঙ্গে আপনার ছায়াটা যুক্ত থাকবে না, ছায়াটাকে আপনাকে আলাদা থাকবে, ঠিক সেইরকমই এই মহামায়া ভগবানের বহিরঙ্গা শক্তি। চিন্ময় জগতের প্রভাব নেই, চিন্ময় জগতের প্রভাব নেই, কিন্তু যে যখন ভগবান তাকে পৃথক হয়ে ভোগ করবার কোন জীবের বাসনা করে, ভগবানের সেবা করবার জন্য, ভগবানের ইচ্ছাকে পূর্ণ করবার জন্য তার মহামায়া শক্তি তাকে ধরে, তারও প্রভাব বিস্তার করে। চিন্ময় জগতের যে জীবের মধ্যে এই বাসনা জাগবে, চিন্ময় জগত জড় জগত বলে আলাদা নেই, যে কোনো বস্তু ভগবত সম্পর্কিত হলে চিন্ময়, ভগবত থেকে পৃথক হলে জড়। সেজন্য মায়ার সংজ্ঞা দেওয়া হচ্ছে, যে কোনো বস্তু ভগবান সঙ্গে সম্পর্কিত নয় তার কিছু মূল্য আছে, এটাকে বলা হয় মায়া। ঠিক আছে, যেরকম এই মাইক্রোফোনটা, এটা জড় না চিন্ময়? না, এটা চিন্ময়। যখন এই মাইক্রোফোন দিয়ে, ওটা মাইক্রোফোন দিয়ে রাজনীতি কথা চলবে, এটা হচ্ছে জড় ভৌতিক। মাইক্রোফোন দিয়ে হরি কথা হবে, এটা চিন্ময়। এটা ঘড়ি, এই ঘড়ি দিয়ে মানুষ দেখবে কখন আমি সিনেমা দেখতে যাব, কখন ক্রিকেট খেলতে যাব, কখন কাকে মারতে যাব, এটা এটা ভৌতিক। আর ঘড়ি দিয়ে কখন মঙ্গলারতি উঠবো, এটা চিন্ময়। এইভাবে এই যে জড় বলে মানে কিছু, ভৌতিক বলে কিছু নেই, সবটাই চিন্ময়। কিন্তু আমাদের প্রয়োগটা মাধ্যমে এই জড় ধারণাটা হচ্ছে, জড় বস্তুটা কোথায় ভৌতিক বলে কিছু নেই, কিছু একটা সেটা ভগবানকে সম্পর্কিত হলে চিন্ময় হয়ে গেল, ভগবানের সম্পর্ক না হলে ভৌতিক হয়ে গেল।
প্রশ্নটা এবার আসছে যে আমরা যদি চিন্ময় জগতে যদি মায়া না থাকতো, থাকে
যখন আপনি কৃষ্ণ চেতনা আছেন যোগমায়া কাজ করছে, কৃষ্ণ চেতনা নেই মহামায়া কাজ করছে, এটা কথা।
ভাষাতে সূর্য না শশাঙ্ক না পাবো তো যতটা নির্ভর,
উনি জিজ্ঞাসা করছেন যে আর তার গ্যারেন্টি হচ্ছে, যেটা কালকে বলেছিলাম যে একটা হচ্ছে আমরা গেলে আরো আস্তে ভৌত জগতের সুখটা আমরা পেয়ে গেছি একটা কারণ, আর একটা কারণ যে ভগবান কথা দিয়েছেন এইবার ফিরে আসলে তুমি আবার যাবে না, যদি ভগবান বলেছেন তাই আর মায়া আমাদের ধরবে না। নেক্সট
মহারাজ, আমি জপে ঠিক মতো মন বসাতে পারছি না, জপে ঠিক মতো মন বসাতে পারছি না, সংসারে বিভিন্ন কথা চিন্তা মাথায় আসে সবসময়, তো এইভাবে আমি সংসার তোমাকে এখন অনেকদিন করে যেতে হবে, সংসারের বিভিন্ন রকম চিন্তা তো আমার থাকবেই, জপে জপে কি আমি ঠিক মতো মন বসাতে পারবো না কোনোদিনই এইভাবে চললে? জপের উপায় কী আছে, জপে মন বসানোর উপায় কী আছে, জপে ঠিক মতো সংসার তো আমাকে সারা জীবন করতেই হবে, সংসার ছেড়ে বেরোতে পারবো না আমি, সংসার ধর্ম পালন করতে হবে, জবটা আমার করতে গিয়ে সংসারে বিভিন্ন রকমের সমস্যার কথা মনে আসছে।
তো সেটা তো আমি এখন বললাম না, আমরা সংসারে থাকবো, সংসার থেকে জপে মন বসাতে চেষ্টা করবো, জব করতে করতে মনটা চলে যাবে, বাজার করতে চলে যাবে, কোথায় চলে যাবে, আবার আরে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 আবার চলে যাবে, আবার আনবো। এই যে চেষ্টা, এই চেষ্টাটাই হচ্ছে আপনার ভক্তি। এই চেষ্টাটা করলেই আস্তে আস্তে মনটা বসবে। যেরকম আপনি দুর্বল আছেন যে পল্লবান হতে চান, একদিনের এক রাতে পল্লবান হবে না, আপনাকে লিফট ওয়েট করতে হবে। 5 কিলো উঠাবেন, আবার 5 কিলো সহজ হবে, 10 কিলো, তারপর 15 কিলো, এরকম জবটা একটা সেই রকমই একটা জব করবেন, মন চলে যাবে। আবার একটা এক্সারসাইজ একটা, এরকম করতে 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 জপর দিকে বেশি মন যাবে। কিন্তু আমি যেটা বললাম, জপর দিকে আপনি চেষ্টা করতে থাকুন, এটাই ভগবানকে আনন্দ দেবে। জপে মন না লাগলেও আপনার চেষ্টাটাই ভগবানকে আনন্দ, আপনি চেষ্টা করতে থাকুন, ফল পাবেন। 10 বছর 20 বছর 30 বছর একটা লোক ভগবানের কাছে প্রার্থনা করছে, তো ভগবান বলছেন একটা বিরাট বড় পাথর বোল্ডার ছিল, তুমি এটাকে ঠেল, ও ঠেলছে 1 ইঞ্চও নড়ছে না। তো ভগবান কি করলো, আপনি বললেন যে ঠেলতে করে নড়ছে না, তুমি ঠেলতে থাকা, ও ঠেলল নড়ছে না, 1 বছর তো ঠেলছে আর নড়ছে না, ও রেগে গেছে, ভগবান কি আপনি বলছেন। তো ভগবান বললেন, আরে আমি তো পথের নড়াতে বলছি না, তো তো ঠেলতে বলছি, ঠেলতে থাকা, তো ঠেসে ঠেলছে। কিন্তু আমার ভগবান বলছে খেলতে কেমন কিছু, তো পথের নড়া তুমি তো হাতে দিলে দেখো, তো তো মশল সঙ্গে তো জোরদার হয়ে গেছে, বুঝতে পারছেন। তো ভগবান বলছেন আমরা জপ করতে থাকি, কি হচ্ছে কি না, আমরা জপ করতে থাকলেই কোন না কোন মশলটা শক্ত হবে আমাদের, ঠিক আছে। আরো কোনো প্রশ্ন আছে? এই মাতাজি আছে একটা বলুন।
আমি প্রশ্ন করতে চাইছি যে মায়াতেই তো আমরা আবদ্ধ হয়ে আছি, আমরা যারা সংসারে যারা আমরা আছি, তো আমি যেটা চাইছি আমাদের আপন পর জ্ঞান যেটা হয় মায়ার দ্বারাই হয়। তো এই স্বামী বিবেকানন্দের যে কথাটা আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সে হচ্ছে ঈশ্বর। তো আমার প্রশ্ন এখানেই যে আমরা যদি ভগবানকে তো ভালো আমরা প্রেম করতে চাইছি, ভক্তি ভগবানকে ভালোবাসতে চাইছি বা ভজনও করতে চাইছি, কিন্তু জীবকে ভালোবাসলে কি সেইটা কি মানে ভগবানের কাছে যাবে কি যাবে না, এটা আমার প্রশ্ন। তাহলে কি আমরা এখানে মায়া করবো না, কোনো জীবের জীবের যে সংসারে যে জীব যারাই আমার পরিবারের হোক বা আমার বাইরের হোক, সেই জায়গাটা আমার একটা প্রশ্ন।
জীবকে ভালোবাসায় ভগবানকে ভালোবাসা হবে যদি জানি তাতে কৃষ্ণ অধিষ্ঠান, যদি জীব ভগবানের অংশ এটা মনে করে। আপনি ভালোবাসা সম্পর্কে বললি, আপনি আপনার বাড়ির লোকেদেরকে ভালোবাসেন, বাড়ির লোকে ভালোবাসে মানে পড়োশীর সঙ্গে দুশ্মনি করেন, যে বাড়িকে ভালোবাসে মানে তাকে ভালোবাসে না। আপনি বলবেন না আমার জাতিকে ভালোবাসে, জাতিকে ভালোবাসি, হিন্দুদেরকে ভালোবাসে মানে মুসলিমকে ভালোবাসে না, আমি সারা ভারতকে ভালোবাসি মানে পাকিস্তানকে ভালোবাসে না। কেউ বলে না না আমি কোনো ভেদভাব দেখেন, আমি মানব জাতিকে সবাইকে ভালোবাসি, বুঝতে পারছেন, মানব ধর্ম সবাইকে ভালোবাসে। তো মানবকে ভালোবাসছেন আর মুরগিকে মুড়ে মুড়ে খাচ্ছেন, মাছ খাচ্ছেন, তা জীবের প্রেম ভালো কী করে হচ্ছে, হচ্ছে না। কিন্তু যদি ভগবানকে ভালোবাসবেন তাহলে ভগবানের সবাই সবাইকে ভালোবাসার অটোমেটিক হবে কি না, কারণ এরা ভগবানের। আপনি আমাকে ভালোবাসেন মানে কি আমার কুত্তাকেও ভালোবাসেন, কারণ আমার কুত্তা এটা, হ্যাঁ বুঝতে পারছেন। তো ভগবানকে ভালোবাসলে সব জীবের প্রতি ভালোবাসা অটোমেটিক আসবে। কিন্তু আপনি জীবকে ভালোবাসবেন, কয়টা জীবকে ভালোবাসবেন, কারণ যারা বলে জীবের প্রেম করে যেই জন সে বিষয়ে সে বিচে ঈশ্বর, জীবে প্রেম করে কি জীবকে কেটে জীবকে প্রেম করা যায়? তাহলে আমরা মাছ মাংস খাচ্ছি আর জীবে প্রেম এটা ভালোতাবাজি হবে না একটা, বুঝতে পারছেন। তাই বলা হচ্ছে আমরা জীবকে প্রেম, ভগবানকে প্রেম করলে জীবের প্রেম, জীবের প্রতি জীবের প্রেম হয় না। কেন হয় না বলবো, কেন আমরা ভগবানের অংশ তাই ভগবানের প্রতি আমাদের প্রেম করা যায়। কিন্তু একটা জীব আর একটা জীবের অংশ নয়। যদি আমার ছেলে ছেলে মরে গেলে গেল, আমার সে নিত্য সম্পর্ক নাই তার সঙ্গে, কিন্তু যদি ভগবানকে কেন্দ্রে রেখে আমি সবাইকে ভালোবাসবো তা সেটা হবে প্রেম। ভগবানকে বাদ দিয়ে যে ভালোবাসাটা এটা প্রেম না, এটা কাম। বুঝতে পারছেন? এই জগতে যে ভালোবাসা এটা কাম, ভগবানকে কেন্দ্রকে ভালোবাসবেন সেটা হচ্ছে প্রেম। সেজন্য বৈদিক সাহিত্যে জীবে প্রেমের কথা বলা হয় না, কৃষ্ণ প্রেম। আর কৃষ্ণ প্রেম মানে জীবকে ঘৃণা করা নয়, কৃষ্ণ মানে কৃষ্ণকে প্রেম করা, মানে কৃষ্ণের সৃষ্টিকে প্রেম করা, তাই না? সেই জন্য বৈষ্ণব ধর্মে আমরা ভগবানকে প্রেম করার কথা শেখাই। ভগবানকে প্রেম করলে তার সৃষ্টিকে আমি প্রেম করতে পারব, জীবকে প্রেম করলে কতটা জীবকে প্রেম করব, এরকম করে। সেজন্যই কৃষ্ণ প্রেম হচ্ছে বেশি সুবিধা, জীব প্রেম থেকে কৃষ্ণ প্রেমটা আরো ভালো সুবিধা হবে। ঠিক আছে, ওকে ওকে, লাস্ট লাস্ট কোশ্চেন।
হরে কৃষ্ণ মহারাজ, আমি একটা প্রশ্ন করতে চাই যে স্বামী বিবেকানন্দ একজন মহান পুরুষ।
কে?
স্বামী বিবেকানন্দ একজন একটি মহাপুরুষ। তিনি একটা কথা বলেছিলেন যে তিনি যে বললেন একটু আগে, মাতাজি বললেন জীবের প্রেম করে যে সেই হচ্ছে একজন ঈশ্বর, আর তিনি যা জীবের প্রতি যা কথা বলেছেন, কিন্তু একটা কথা বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। এই কথাটার অর্থ কি বোঝাতে চাইছেন?
গীতা পাঠ অপেক্ষা কি?
গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলাটা ভালো, এই কথাটা কেন বলেছেন?
ব্যাপার হচ্ছে কে কি বলেছে আমাদেরকে বুঝতে হবে অনুকূলভাবে, অনুকূল ভাব নিয়ে। যেরকম উনি যদি বলেছেন জীবে প্রেম করো, তাহলে বুঝতে হবে জানি তাতে কৃষ্ণ অধিষ্ঠান, প্রতিটি জীব ভগবানের অংশ, তো প্রতিটি জীবকে আমি ভালোবাসব, তাহলে বিবেকানন্দের কথা আমি ঠিকভাবে গ্রহণ করছি। বুঝতে পারছেন? এই জীবে প্রেম করার কথা স্লোগান দিয়ে জীবকে মুড়ে মুড়ে খাবো, ওটা মাছকে মেরে খাওয়া কি তার যে প্রেম হলো? প্রেম হলো না, তাহলে এটা আমার একটা ভারতবাজি হবে। বিবেকানন্দকে যদি আমি ঠিক করে মানি, তাহলে আমি প্রতিটি জীবের প্রতি ভালোবাসা রাখবো, জানি তাতে কৃষ্ণ অধিষ্ঠান, তাহলে তার কথা সফল হবে। আর ফুটবলের কথা আপনি বলছেন, যেন কি পরিপ্রেক্ষিতে উনি বলেছেন?
গীতা পাঠ অপেক্ষা,
গীতা পাঠ ছেড়ে ফুটবল খেলা। ব্যাপার হচ্ছে হয়তো কেউ বলতে পারে যে সবাইকে খেলাধুলা করে শক্তি হওয়ার জন্য, কিন্তু পয়েন্ট হচ্ছে কেউ বলতে পারে আরে লোক কত গল্প গুজব করে সময় নষ্ট করছে, সেটা বন্ধ করে ফুটবল খেলা বলা যেতে পারে, গীতা কি দোষ করলো? যদি গীতা আমাদের একটা জ্ঞানের ভণ্ডার, আমাদের লোকেদের উৎসাহিত করি গীতা পাঠ ছেড়ে ফুটবল খেলা কর, তাহলে সমাজে কি প্রভাব ফেলবে এটা গীতার প্রতি? বুঝতে পারছেন কি বলছি? এটা একটা লোকেদের ভুল বুঝবে না এটাকে, তো ভুল বোঝার পরে সেই জন্যই তার ফলে কি হচ্ছে, মানুষ আস্তে আস্তে গীতাকে ছেড়ে দিয়ে এই ক্রিকেট খেলা ফুটবল খেলা সারা দুনিয়াটা মেতে আছে। যদি কোনো একটা বিশেষ পরিস্থিতিতে বলেছিল না, দেখুন গীতাকে ছেড়ে ধরো কেউ বলছিল কোথায় নাকি লেখা আছে তুলসী গাছ, তুলসী গাছ তুলে বেগুন লাগা অর্থনৈতিক উন্নতি হবে, কোথায় কোথায় বলা হয়েছে। তো আমার পয়েন্ট আছে কি, বেগুন দরকার আমাদের অর্থনৈতিক উন্নতি দরকার, আরে বাগানে কত আগাছা গাছ আছে সেগুলো তুলতে বেগুন লাগাতে পারো, আরে একটা তুলসী গাছে বাড়িতে থাকে ও তুলসীরা কি অপরাধ করলো তোমার? এটা যদি লোকেদেরকে আমরা বলি যে সারা বাগানে বাড়িতে মানুষের কটা তুলসী গাছ থাকে, এটা তুলসী গাছ থাকে, লোকেদেরকে বলে তুলসী গাছটা উপরে বেগুনটা লাগা, তাহলে কিকেটা আমরা সংস্কৃতি রক্ষা করে। তো এইগুলো একটু ভালোভাবে বুঝতে হবে আমাদেরকে, কি পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল, কি হয়েছিল কি নাই, তা বলে নয় যে আমরা গীতা, যদি গীতা ছেড়ে তো গীতার কথা তারা বলেছে। তুলসী পূজা তো আমাদের হিন্দু ধর্মের মুখ্য জিনিস, তুলসীকে বাদ দিয়ে আমরা কিকের বেগুন লাগাবো? হ্যাঁ, এগুলো সামঞ্জস্য রেখে আমাদের এগোতে হবে, তা নাহলে আমাদের আমাদের শিক্ষা সংস্কৃতি সব একদম গোল্লায় চলে যাবে। গীতা পড়বে না, তুলসী গাছ বাড়িতে রাখবে না, আর সব অবস্থা খারাপ হবে তাহলে। ঠিক আছে, ওকে, হরে হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ কি।